বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশ نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم অন্যদিকে মানুষের মধ্যে এমন লোক আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান হে ইমানদারগণ তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে radiotehran1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ। ফিলিস্তিনের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন সৈয়দ নাসরুল্লাহ নাইম কাসেম। শহীদ নাসরুল্লাহর দাফন অনুষ্ঠান ইসরায়েলের অস্তিত্বের সংকট ফুটিয়ে তুলেছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা থামিয়ে দিল পুলিশ। এবং দিল্লির 168 বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিল ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল লেবাননের রাজধানী বৈরুতে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলটিতে অন্যান্যের মধ্যে রয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ ও পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ও তার উত্তরসূরি সৈয়দ হাশেম সাফিউদ্দিনের দাফন অনুষ্ঠানে অংশ নিতে ইরানি প্রতিনিধি দলটি বৈরুত সফরে গেছেন। লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে দুদেশের পদস্থ কর্মকর্তারা আঞ্চলিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিশেষ করে ফিলিস্তিন ও লেবানন ইস্যুতে আলোচনা করেন। এ সময় প্রেসিডেন্ট আউন মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে থাকার আহ্বান জানান। সাক্ষাতে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন লেবানন সরকার দেশটিকে যে কোনো বিদেশি হস্তক্ষেপ মুক্ত রাখার যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তার প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন ইহুদিবাদী ইসরায়েলের 15 মাস ব্যাপী আগ্রাসনে গাজা উপত্যকার ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলোর পুনর্নির্মাণে আরব ও মুসলিম দেশগুলোকে সাহায্য করবে ইরান। বৈঠকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাজ্জি এবং বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানি উপস্থিত ছিলেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর নাসিরুল্লাহ ফিলিস্তিনের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন বলে মন্তব্য করেছেন সংগঠনটির বর্তমান মহাসচিব শেখ নাইম কাসেম। তিনি শহীদ মহাসচিবের ভূয়সী প্রশংসা করে বলেছেন, হিজবুল্লাহ সব ধরনের প্রতিবন্ধকতা উপেক্ষা করে অবিচলতার সঙ্গে নিজের পথ চলা অব্যাহত রাখবে। তিনি গতকাল হিজবুল্লাহর সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসিরুল্লাহ ও তার উত্তরসূরি সৈয়দ হাশেম সাফিউদ্দিনের দাফন অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন। শেখ নাইম কাসেম বলেন, ফিলিস্তিন ইস্যুকে নতুন করে বিশ্ববাসীর সামনে তুলে ধরার ক্ষেত্রে শহীদ নাসিরুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শেখ কাসেম দৃঢ় প্রত্যয় ঘোষণা করে বলেন, আমাদেরকে যদি শহীদ হতে হয় তারপরও আমরা শহীদ নাসিরুল্লাহর প্রদর্শিত পথ অনুসরণ করে যাব। তিনি শহীদ নাসিরুল্লাহকে একজন ঐতিহাসিক, অতুলনীয় দেশপ্রেমী, আরব ও মুসলিম নেতা হিসেবে আখ্যায়িত করে বলেন, বিশ্বের স্বাধীন চেতা মানুষের জন্য তিনি ছিলেন একজন আদর্শ। তিনি সারা জীবন ফিলিস্তিন ও আলকুস মুক্ত করার স্বপ্ন দেখেছেন এবং সে লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন বলেছে, হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসিরুল্লাহর বিশাল দাফন অনুষ্ঠান প্রতিরোধ ফ্রন্টের শক্তিমত্তা জানান দেওয়ার পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্বের সংকট ফুটিয়ে তুলেছে। গতকাল হিজবুল্লাহর সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসিরুল্লাহ ও তার উত্তরসূরি সৈয়দ হাশেম সাফিউদ্দিনের দাফন অনুষ্ঠান শেষে ইসলামী জিহাদ এক বিবৃতিতে এ মন্তব্য করেছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল বিরোধী প্রতিরোধ কেবল একটি অভিমত নয়, বরং জাতির চেতনায় গভীরভাবে প্রথিত একটি পথ। এতে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি শহীদ নাসিরুল্লাহ ও শহীদ সাফিউদ্দিনের অবদান কৃতজ্ঞ চিত্রে স্মরণ করা হয়। ইসলামী জিহাদ আন্দোলনের বিবৃতিতে বলা হয়, এই মহান শহীদদের রক্ত প্রতিরোধ যোদ্ধাদের মনোবল দৃঢ় করেছে এবং তাদেরকে ইহুদিবাদীদের জবরদখল থেকে ফিলিস্তিনি ভূমি মুক্ত করতে দৃঢ় প্রত্যয়ী করেছে। বিবৃতিতে আরও বলা হয়, শহীদ নাসিরুল্লাহ ও তার অনুসারীরা জেরুজালেম আলকুস মুক্ত করার সংকল্প থেকে কখনো সরে যাননি এবং তারা ফিলিস্তিনের অধিকার প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি ছিলেন না। গতকাল লেবাননের রাজধানী বৈরুতে সৈয়দ নাসিরুল্লাহ ও সৈয়দ সাফিউদ্দিনের জানাজা ও দাফন অনুষ্ঠানে কয়েক লাখ মানুষ অংশগ্রহণ করেন। লেবাননের হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসিরুল্লাহ তার উত্তরসূরি সৈয়দ হাশেম সাফিউদ্দিনের দাফন অনুষ্ঠানে অংশগ্রহণকারী লাখ লাখ শোকার্ত মানুষের উপর দিয়ে যুদ্ধবিমান উড়িয়ে নেয়। ইহুদবাদী ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, দাফন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাথার উপর দিয়ে অনেক নিচু দিয়ে যুদ্ধবিমান চালিয়ে দিয়ে ইসরায়েল সন্ত্রাসী আচরণ করার পাশাপাশি লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। তিনি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ইসরায়েল আজ লাখ লাখ শোকার্ত মানুষকে নিছক ভয় দেখানোর উদ্দেশ্যে তাদের মাথার উপর দিয়ে যুদ্ধবিমান উড়িয়ে আরেকবার নিজের নিচু মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তিনি এই ঘটনার নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। সৈয়দ হাসান নাসিরুল্লাহ ও সৈয়দ সাফিউদ্দিন যথাক্রমে গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে ইহুদবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শাহাদাত বরণ করেন। গতকাল এই দুই মহান নেতার জানাজা ও দাফন অনুষ্ঠানে লেবাননের লাখ লাখ মানুষের পাশাপাশি হাজার হাজার বিদেশি অতিথি অংশগ্রহণ করেন। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযোগে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পরিস্থিতি আগের মতোই আছে, ছোটখাটো কিছু ঘটনা ঘটছে। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, সেটা কখনো কোনো মিডিয়া বলেনি। সোমবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোমবার সন্ধ্যার পর থেকে অপারেশন আরও জোরদার হবে। উপদেষ্টার পদত্যাগের দাবির প্রশ্নে তিনি বলেন, পদত্যাগ তো পদত্যাগ, অনেকে তো আমার জানাজাও পড়ে ফেলেছে। ঢাকাসহ সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে শিক্ষার্থীরা সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ তার পদত্যাগ দাবি করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগে রোববার দিবাগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে সারাদেশে ছিন্নতায় ধর্ষণ ও আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাওয়া গণপদযাত্রাটি শিক্ষা ভবনের সামনে আটকে দিয়েছে পুলিশ। দিল্লির 168 বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিল ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার। রোববার মুসলিম মিররের খবরে একথা জানানো হয়। এতে বলা হয়, প্রসিদ্ধ দিল্লি সার্ভিস লাইনে অবস্থিত মিরাটের 168 বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিয়েছে উত্তরপ্রদেশের উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের সরকার। র্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের জন্য মসজিদটি ভাঙা হয়েছে বলে জানানো হয়। শুক্রবার 21 ফেব্রুয়ারি রাতে মসজিদটি ভাঙ্গার পূর্বে ব্যাপক বাধার সম্মুখীন হয় উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের প্রশাসন। পরবর্তীতে ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে রাতে মসজিদটি সম্পূর্ণরূপে ভেঙে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, মুসলিম সম্প্রদায়ের সম্মতিতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য মসজিদটি ভাঙ্গার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু মসজিদের মোতোয়াল্লি হাজি সালেহিন বলেন, মসজিদটি অতি প্রাচীন ও ঐতিহাসিক হওয়ায় আমরা এতে পুরোপুরি সম্মত ছিলাম না। উপায়ন্তর না দেখে নতুন জায়গায় নতুন মসজিদ বানিয়ে দেওয়া শর্তে পরবর্তীতে আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হই। আমাদের কাছে এখনও এই মসজিদ ও জায়গার মালিকানা নথি রয়েছে, যেখানে সুস্পষ্ট প্রমাণ রয়েছে যে এটি 1857 সনের পূর্বেকার। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গে থাকুন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়েমেনে ইরানের সামরিক পণ্যবাহী জাহাজ পাঠানো সম্পর্কিত গণমাধ্যমের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ সংক্রান্ত খবরকে ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন। গতকাল রাতে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়া ইরানি তৈরি সামরিক চালান আটকের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন ইসমাইল বাকাই। সে সঙ্গে এই ঘটনাকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে একটি নেতিবাচক এমনকি রাষ্ট্রদ্রোহী পরিবেশ তৈরির সাথে সঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছেন। ইরানের বিশিষ্ট এক কূটনীতিক বলেন, আমেরিকার এই কর্মকর্তাদের এ অঞ্চল সফরের সময় এ ধরনের ভিত্তিহীন প্রচারণার বিষয়টি মিলে যায়। ইসমাইল বাকাই উল্লেখ করেন, ইয়েমেনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কোনো সামরিক উপস্থিতি নেই, এমনকি ওই দেশটির অস্ত্রশস্ত্রের সাথেও ইসলামী প্রজাতন্ত্রের কোনো সম্পর্ক নেই। নির্ধারিত 620 ফিলিস্তিনকে মুক্তি না দেওয়া ফিলিস্তিনিকে মুক্তি না দেওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আর কোনো আলোচনা করবে না ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের শীর্ষ নেতা মাহমুদ মারজাওয়ি এ তথ্য জানিয়েছেন। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 10 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় 48,340 জনে পৌঁছেছে। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে, তবে এরপর থেকে সেখানে ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার করা হচ্ছে শহীদদের লাশ, আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। অন্যদিকে 2 দশকের মধ্যে প্রথমবারের মতো দখলকৃত পশ্চিম তীরে ট্যাঙ্ক পাঠিয়েছে ইসরায়েল। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সেনাবাহিনীকে সেখানে দীর্ঘমেয়াদী অবস্থানের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। এর মধ্যে উত্তরাঞ্চলের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার কারণে 40,000 ফিলিস্তিনি সেখান থেকে পালিয়েছেন। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনে রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। ট্রাম্প আজীবন প্রেসিডেন্ট থাকতে চান, এরকম মন্তব্য করে মার্কিন বিশিষ্ট কলামিস্ট ও বিশ্লেষক বলেছেন মার্কিন গণতন্ত্র শুরু থেকেই ছিল হাস্যকর। কেন তিনি এরকম মন্তব্য করলেন শুনুন আজকের প্রতিবেদনে। পরিবেশন করছেন নাসির মাহমুদ।
আমেরিকার বিশিষ্ট বিশ্লেষক থমাস ফ্রিডম্যান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্রপতিত্বের মেয়াদ আজীবন করতে চান। পশ্চিমারা যাদেরকে স্বৈর শাসক বলে অভিহিত করে, ট্রাম্প তাদেরকেও ছেড়ে গেছেন। বিশিষ্ট এই বিশ্লেষক ও কলামিস্ট নিউ ইয়র্ক টাইমসের একটি প্রবন্ধে আর বলেছেন, ট্রাম্প নিজেকে খোদার মতো নেতা হিসেবে দেখেন। তিনি নিজেকে তোষামোদী লোক দিয়ে ঘিরে রেখেছেন। এরা বহিষ্কার হবার ভয়ে ক্রমাগত ট্রাম্প এবং তার অজ্ঞতাপূর্ণ সকল অবস্থানকে সমর্থন করে। ইসনার বরাদ দিয়ে ফার্স্ট টুডে আরও জানায়, ফ্রিডম্যানের নিবন্ধে বলা হয়েছে, ট্রাম্প সত্যিকার অর্থে বিশ্বকে ট্রাম্প টাওয়ারের একটি খুচরা দোকান হিসেবে দেখেন। ফ্রিডম্যান আরও বলেছেন, ট্রাম্প পরিস্থিতি উল্টে দিতে প্রস্তুত। তিনি বলেন, ট্রাম্প ইউরোপকে এমন একটি বাণিজ্যিক ব্লক হিসেবে দেখেন যারা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর প্রচুর প্রভাব ফেলতে পারে। তাই তিনি ইউরোপকে বিচ্ছিন্ন করে প্রতিটি ইউরোপীয় দেশের সাথে পৃথক পৃথকভাবে আলোচনা করতে চান। এর পরিণতি সম্পর্কে তার কোনো ধারণাই নেই বলে এই নিবন্ধকার মন্তব্য করেন। ফ্রিডম্যান আরও বলেন, ট্রাম্পের অবস্থান রাশিয়ার মতো দেশের শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে। আমেরিকার এই বিশ্লেষকের মতে, ট্রাম্পের অবস্থান সম্পূর্ণ অজ্ঞতা এবং বোকামির উপর ন্যস্ত। অধিকন্তু ফ্রিডম্যান বিশ্বাস করেন, পুতিনের মতো ব্যক্তিত্ব যদি আমেরিকার রাজনীতিবিদ হতেন, নিঃসন্দেহে তিনি ডেমোক্রেটিক পার্টির অবস্থানের চেয়ে ট্রাম্পের অবস্থানের কাছাকাছি থাকতেন। এ কারণেই ট্রাম্প পুতিনকে এমন একজন ব্যক্তিত্ব হিসেবে দেখেন যিনি তার সমর্থকদের একজন হতে পারতেন এবং যারা 6 জানুয়ারি 2001 সালে মার্কিন ক্যাপিটল ভবনে হামলা করেছিল। জেলেনস্কির বিপরীতে ট্রাম্প পুতিনের সাথে সাংস্কৃতিক নৈকট্য অনুভব করেন। এই বিশিষ্ট বিশ্লেষক আরও বলেন, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য আমেরিকার আইন প্রণেতাদের ট্রাম্পের সমর্থন প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, আমি ট্রাম্পের সাথে রাজনৈতিক বিশ্বের প্রক্রিয়াগুলো নিয়ে তার মুখোমুখি হওয়া ছেড়ে দিয়েছি, কারণ অন্তত মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত তাকে নিয়ন্ত্রণ করার কোনো কৌশল আমার জানা নেই। কেননা সেই সময় পর্যন্ত সিনেট তার পাশে পরিপূর্ণভাবে আছে, প্রতিনিধি পরিষদও সম্পূর্ণরূপে তার পাশে আছে, সুপ্রিম কোর্ট তার পেছনে রয়েছে, তার মিডিয়া ইকোসিস্টেমও সম্পূর্ণরূপে তার পাশেই রয়েছে। ফ্রিডম্যান বলেন, মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা তাদের তত্ত্বাবধানের দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে পড়েছেন এবং ক্রমাগত ট্রাম্পের তোষামত করেই চলেছেন। তিনি বলেন, যদি আমি এই স্তরের তোষামত করতাম, তাহলে আমি আয়নায় নিজের চেহারা দেখতেই পারতাম না। আমার জীবনে আমি এমন কাউকে চিনি না যে এতটা লাগামহীন আচরণ করতে পারে। যুক্তরাষ্ট্রের রিয়েল স্টেট ব্যবসায়ী এবং মিডিয়া তারকাদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তিত্ব বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যে আজীবন প্রেসিডেন্ট থাকতে চান এবং এই লক্ষ্যে তাঁর যেরকম আচরণ তা দেখে দূরদর্শী বিশেষজ্ঞ মহল বলছেন, মার্কিন গণতন্ত্র শুরু থেকেই আসলে হাস্যকর ছিল এবং এখন তা আরও বেশি হাস্যকর হয়ে উঠেছে।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, বিদায় নেওয়ার আগে সংবাদ শিরোনাম সহ সংক্ষিপ্ত সংবাদ। জার্মানির পার্লামেন্ট নির্বাচনে ফ্রেডরিক মের্জের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট সিডিইউ সিএসইউ জয়ী হয়েছে। তবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী দলগুলোর চেয়ে বেশ ভালো ব্যবধানে এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি জোটে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার সাথে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বার্ষিকীতে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে 16তম দফায় নিষেধাজ্ঞার প্যাকেজ আরোপ করেছে। লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ। ফিলিস্তিনের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন সৈয়দ নাসিরুল্লাহ নাইম কাসেম। শহীদ নাসিরুল্লাহ দাফন অনুষ্ঠানে ইসরায়েলের অস্তিত্বের সংকট ফুটিয়ে তুলেছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা থামিয়ে দিল পুলিশ এবং দিল্লির 168 বছরের পুরনো মসজিদ ঘুরিয়ে দিল ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদ শুনলেন, এবারে চলুন আমরা আমাদের পরবর্তী আসরে যাই।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভাণ্ডার গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছে। আজকের আসর উপস্থাপনায় আছি আমি সোহেল আহমেদ
এবং আমি নাসির মাহমুদ।
আমরা আজকের আসরে শুনব প্রাচীন একটি ইরানি প্রবাদ এবং তার পেছনের গল্প। প্রবাদটি খুবই অবাক করার মতো, শুনলেই হতবাক হয়ে যাবেন। আপনারা তো নিশ্চয়ই জীবনের কোনো না কোনো সময় ঢোল বাজাতে দেখেছেন কিংবা ঢোলের শব্দ শুনেছেন। হিন্দু সম্প্রদায়ের বিয়ে শাদী থেকে শুরু করে ধর্মীয় পূজা পার্বণ ইত্যাদি কোনো অনুষ্ঠানে ঢোলের বাদ্য ছাড়া খুব একটা হতে দেখা যায় না। বাংলাদেশের অন্যতম লোকবাদ্যযন্ত্র হল ঢোল। ঢোল হচ্ছে চামড়ায় ঘেরা বাদ্যযন্ত্র। ঢোলের চেয়ে একটু ছোট একই প্রজাতির যন্ত্রের নাম হল ঢোলক।
এই ঢোলক বাংলা গানের তাল নির্দেশের কাজে ব্যবহৃত হতো। ঢাকের চেয়ে আকারে ছোট ঢোল। বিভিন্ন লোকসঙ্গীতের আসরে এটি বাজানো হয়। বাজানোর সময় টাকডুম টাকডুম আওয়াজ করে। বাংলা লোকজ ধারার গান বাজনায় এখনও গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে বাদ্যযন্ত্র ঢোল। এছাড়া পহেলা বৈশাখ কিংবা হিন্দুদের দুর্গা পূজায় ঢোলের যেন বিকল্পই নেই। চর্মাচ্ছাদিত এই যন্ত্রটির ছোট সংস্করণ ঢোলকের বিভাজিত রূপ হচ্ছে আজকের ডুগি তবলা। তো ঢোল যাই হোক না কেন, আপনি যদি ঢোলের চামড়ায় একটা টোকা দেন সঙ্গে সঙ্গে শব্দ হবে। কিন্তু আমাদের আজকের প্রবাদের বিষয়বস্তু হল ঢোল বাজাবো এখন শব্দ হবে কাল। কেমন শোনাচ্ছে না কথাটা? কিভাবে কি হলো সেই গল্পই শুনব আজকের আসরে। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
শ্রোতা বন্ধুরা, ঢোল বাজাব আজ, শব্দ হবে কাল। হ্যাঁ, অদ্ভুত শোনালেও এটাই আজকের প্রবাদ। আমরা এই প্রবাদের ব্যুৎপত্তি, মানে কোত্থেকে এই প্রবাদের সৃষ্টি হল, সেই কাহিনী শুনব। বলা হয়ে থাকে যে প্রাচীন একটি শহরে ছোট্ট একটি ঘর ছিল কোনো এক লোকের। এটা প্রাগৈতিহাসিক কালের গল্প। এত প্রাচীন গল্প প্রামাণ্য কিনা বলা মুশকিল। সাধারণত শ্রোতাদের মুখে মুখে এসব গল্প এক কান থেকে আরেক কান হতে হতে ইতিহাসের অংশ হয়ে যায়। সুতরাং গল্পের বস্তুনিষ্ঠতা যাচাইয়ের চেয়ে কাহিনীটাই আমাদের জন্য মুখ্য। ছোট্ট ঘরের কথা বলছিলাম। ওই ঘর ছোট্ট হলে কি হবে? ঘরের ভেতর ছিল মহামূল্যবান সব জিনিসপত্র। জানেনই তো, পুরনো জিনিসপত্রের মধ্যে যেগুলোর ঐতিহাসিক মূল্য থাকে সেগুলোকে অ্যান্টিক্স বলা হয়। সেসবের দাম নির্ধারণ হয় বহু বিষয়ের উপর নির্ভর করে। গোল্ড, ব্রোঞ্জ কিংবা মাটি কোনো ব্যাপার নয়, তার ঐতিহাসিক মূল্যটাই আসল কথা।
তো এরকম মূল্যবান জিনিসপত্র কোথাও থাকলে চোর ডাকাতের দৃষ্টি যে পড়বে সেই ঘরের উপর বা স্থানের উপর, তাতে আর সন্দেহ কি। এই ঘরটির উপরও নজর পড়ে গেল চোরের। কিভাবে ঢোকা যায় ওই ঘরে, চোর সেই ফন্দি আঁটতে শুরু করে দিল। চোরেরা সাধারণত হুট করেই কোনো ঘরে ঢুকে পড়ে না। চুরি করার পরিকল্পনা করলে বেশ কিছুদিন আগে থেকে ওই ঘরের চারপাশের খোঁজখবর নিতে থাকে। কে কখন কোথায় যায়, কখন ফেরে, কারা ওই ঘরে যাওয়া আসা করে, চুরি করতে গিয়ে কোনো বিপদে পড়লে কিভাবে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়া যেতে পারে, কোন পথে পালালে লোকজন তাকে অনুসরণ করবে না, ইত্যাদি বিভিন্ন দিক পর্যালোচনা করে তারা। যখন তারা মোটামুটি নিরাপদ বলে মনে করে, তখনই তারা চুরির অভিযানে নামে। এই চোরও ঘরের চারপাশে বেশ কিছুদিন ঘোরাঘুরি করল। তারপর কি হল শুনব মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন, এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। আমরা আজ শুনছি ঢোল বাজাবো আজ, শব্দ হবে কাল, এই প্রবাদের নেপথ্য গল্প। চোর মূল্যবান জিনিসপত্রে ভরা ওই ঘরের চারপাশে বেশ কয়েকদিন ঘোরাঘুরি করল, কিন্তু তেমন কোনো উপায় খুঁজে পেল না। মানুষজন চারপাশে অনেক বেশি, তাদের ভয়ে চোর ঘরে ঢোকার সাহস করতে পারল না। যদিও সে জানতে পেরেছিল যে বেশ কয়েকদিন ধরে ঘরটি খালি পড়ে আছে, কেউ নেই ভেতরে, তারপরও সাহস করল না। গভীরভাবে সে লক্ষ্য করল, রাত যত বাড়ে লোকজনের আনাগোনা তত কমে। তাই চোর সিদ্ধান্ত নিল গভীর রাতের দিকে ওই ঘরের দেয়াল ফুটো করে ভেতরে ঢুকে চুরির কাজ সারবে। যেমন ভাবনা তেমনি কাজ।
কোনো এক গভীর রাতে খুন্তি কোদাল নিয়ে জনদৃষ্টির আড়ালে ওই ঘরের কাছে গিয়ে পৌঁছল চোর। ভয়ে ভয়ে এদিক ওদিক দেখে নিয়ে সে তার কাজ শুরু করল। ঘরের দেয়াল ছিল পাথরের, সুতরাং বেশ কঠিন ছিল ফুটো করা। পাথরে শাবল চালালেই ব্যাপক শব্দ হয়। ওই শব্দে এক লোকের ঘুম ভেঙে গেল। চোখ কসলাতে কসলাতে অবাক হয়ে শুনছিল ওই অদ্ভুত শব্দ। লোকটি ছিল ফকির, থাকার কোনো ঘর ছিল না তার। সে তো আর বুঝতে পারেনি ঘটনা কি। ক্লান্ত ঝিমানো শরীর নিয়ে সে চোরের কাছে গেল। চোর তাকে দেখে তাড়াতাড়ি খুন্তি কোদাল ফেলে আড়ালে গিয়ে লুকাল। দূর থেকে যখন দেখল যে লোকটা তো নিরীহ গোবেচারা, তখন আবার ফিরে এলো সে। চোর জিজ্ঞেস করল, এই গভীর রাতে এখানে কি করছো, তোমার কি ঘর সংসার নেই? জবাবে লোকটি বলল, ঘর সংসার থাকলে কি আর এখানে থাকতাম, কিন্তু তুমি কি করছো এখানে? জবাব শুনল বিরতির পর। সঙ্গেই আছেন, এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বিরতির আগে শুনছিলাম, চোর গোবেচারা লোকটিকে জিজ্ঞেস করেছিল, এই গভীর রাতে এখানে কি করছো তুমি, তোমার কি ঘর সংসার নেই? জবাবে লোকটি বলল, ঘর সংসার থাকলে কি আর এখানে থাকতাম, কিন্তু তুমি কি করছো এখানে? চোর জবাব দিল, এখানে আমার কাজ আছে। তোমার মতো বেকার নাকি আমি? ফকির লোকটি বলল, সাহায্যের দরকার নেই তোমার? চোর বলল, না, তুমি পারবে না আমাকে সাহায্য করতে। ফকির বলল, কি এমন কাজ করছো তুমি? চোর বলল, আমি ঢোল বাজাচ্ছি। ফকির বলল, কেন? চোর বলল, তুমি তো দেখছি কিচ্ছুই জানো না। ফকির প্রশান্ত কণ্ঠে বলল, কি এমন ব্যাপার যে আমি জানি না?
চোর বলল, কাল এখানে বিয়ের অনুষ্ঠান আছে, সেই প্রস্তুতি নিচ্ছি। ফকির জানতে চাইল, তোমার বিয়ে? চোর বলল, না হে মূর্খ, আমার কাজ হলো ঢোল বাজানো। এখন থেকেই আমি ঢোল বাজিয়ে প্রস্তুতি নিচ্ছি, যাতে কাল বিয়ের অনুষ্ঠানে ঢোল ভালো করে বাজাতে পারি। ফকির লোকটি একবার দেয়ালের দিকে আর একবার চোরের দিকে তাকিয়ে বলল, তো এটা কীরকম ঢোল বাজানো হচ্ছে যে কোনো শব্দ হচ্ছে না? চোর বলল, অন্যান্য ঢোলের সঙ্গে আমার ঢোলের পার্থক্য আছে। আমি এখন ঢোল বাজাব, কিন্তু শব্দ শোনা যাবে কাল। এই ঘটনার পর থেকে কেউ যখন তার কাজের পরিণতি সম্পর্কে বলতে চায় যে পরে বুঝতে পারবে, তখন এই প্রবাদটি বলার প্রচলন গড়ে ওঠে, ঢোল বাজাবো এখন, শব্দ হবে কাল। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার সপ্তম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এই পর্ব উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মা যেন এক সূর্য, স্নেহের উত্তাপ তার প্রখর, তার মমতার আলোয় ভরে থাকে ঘর, তার ভালোবাসার তাপে বেড়ে ওঠে ছেলে মেয়েরা, তার ভালোবাসা অশেষ, কঠিন কষ্টেও পারে না ভুলতে মায়েরা, স্বামী সন্তান আর ঘর, তার সংস্পর্শে কেউ যেন নয় পর, আলোর প্রদীপের মতো নিজেকে করেন নিঃশেষ, মায়ের আঁচলের নিচেই সন্তানের প্রথম বিদ্যালয়, স্মৃতিতে চির অক্ষয়, মাই শেখাই ভাষার প্রথম অক্ষর, দয়া আর বিনয়েরও প্রথম পাঠ এখানে, সুস্থ মায়ের সুস্থ শিক্ষায় গড়ে ওঠে সুশীল প্রজন্ম অনন্য উচ্চতায়। এসো সবে প্রথম শিক্ষকে করি অশেষ সালাম, বিধাতার নিয়োগ করা প্রথম শিক্ষকে, বিধাতার প্রশিক্ষিত শিক্ষকে সালাম হে সর্বোত্তম পেশাজীবী গর্ভধারিণী ও স্তন্যদাতা, সালাম হে সবার প্রশান্তিদাতা, সন্তানকে দিয়ে মমতাময় সময় নিজেকে তিলে তিলে করে ক্ষয়, অবশেষে একদিন হারিয়ে যায়, অথচ তাঁরই পায়ের নিচে বয়ে যায় স্বর্গ ও সভ্যতার বহমান ধারা উদ্যম।
নারীকে একসময় মনে করা হতো পশুতুল্য বা নিকৃষ্ট প্রাণী। ইসলাম নারীর প্রতি এমন সব ধারণা বাতিল করে দিয়ে তাকে দিয়েছে মানুষের সম্মান। মেয়েদের পছন্দের বাইরে তাদের বিয়ে দেয়া যাবে না বলে বিধান দিয়েছে ইসলাম। ইসলামই ঘোষণা করেছে যে কন্যা সন্তান জন্ম নেয়া কলঙ্কের বিষয় নয়, বরং কন্যা সন্তানকে লালনকারী বাবা মা হবেন জান্নাতের অধিকারী। ইসলাম নারীকে দিয়েছে ব্যক্তিত্ব এবং মালিকানার অধিকার সহ সুনির্দিষ্ট নানা অধিকার। নারী হচ্ছে মানব প্রজন্মকে শিক্ষিত করার মৌলিক ও অনন্য গৌরবের অধিকারী। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহতি দায়িত্ব। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে সুগন্ধি ফুল বা লতা পাতার সঙ্গে তুলনা করে বলেছেন, তারা পাহলোয়ান নন। শিশু সন্তানদের প্রতিপালনের জন্য মায়ের সাহচর্য ও সঙ্গ এবং তাদের পুষ্টির জন্য মায়ের দুধের গুরুত্ব অপরিসীম। শৈশবের প্রাথমিক পর্যায়ে মায়ের দুধই শিশুর জন্য পরিপূর্ণ খাদ্য। সন্তান ও স্বামীর যত্ন নেয় স্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে ইসলাম ধর্ম নারীকে বিশেষ মর্যাদা দিয়েছে। নারীর মাতৃ সুলভ স্নেহ ও মমতা এবং বিশেষ যত্ন পরিবারের সবাইকে যোগায় প্রশান্তি।
মহান আল্লাহ সূরা রুমের ২১ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর আরেক নিদর্শন বা দয়া এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে। পরিবারে মায়েদের স্নেহ মমতার অসাধারণ ভূমিকার প্রভাব পড়ে সর্বত্র। পরিবারের সব সদস্য মায়ের মমতার প্রভাবেই পরস্পরের প্রতি হয়ে ওঠেন সহৃদয় ও আন্তরিক। পিতা যে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সন্তানের প্রতি সর্বোত্তম দায়িত্ব পালনের চেষ্টা করে যান, তাতে রয়েছে মায়ের তথা স্ত্রীর যোগানো প্রশান্তি আর প্রেরণার ভূমিকা। মায়ের ভালোবাসা থেকেই সন্তানরা ভালোবাসতে শেখে সমাজের অন্য সদস্যদের এবং এভাবে তারা হয়ে ওঠে সমাজের দায়িত্বশীল সুনাগরিক।
কোনো নারীর যদি সন্তান নাও থাকে, তার মধ্যেও থাকে প্রবল মাতৃস্নেহ। মহানবীর হাদিসে বলা হয়েছে, মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের বেহেশত। সন্তানের প্রতি মায়েদের মমত্ববোধের পবিত্রতা পবিত্র কোরআনে বর্ণিত মুসানবীর মায়ের ইতিহাসেও হয়েছে প্রতিফলিত। মুসানবীকে তার মা জন্ম দিয়েছিলেন এমন এক ভয়াবহ সময়ে, যখন বনে ইসরায়েলে কোনো পুত্র সন্তান জন্ম নিলেই ফেরাউনের নির্দেশে তাকে হত্যা করা হতো। মুসানবীর মা এই আতঙ্কের মধ্যে ছিলেন যে কোনো মুহূর্তে ফেরাউনের গুপ্তচররা হয়তো জেনে যাবে মুসার জন্মের ঘটনা, আর তখনই প্রাণ হারাবে তার নবজাতক পুত্র।
সূরা কাসাসের সপ্তম আয়াতে মহান আল্লাহ বলেছেন, আমি মুসা জননীকে তার অন্তরে আদেশ পাঠালাম যে তাকে স্তন্যদান করতে থাকো, অতঃপর যখন তুমি তার সম্পর্কে বিপদের কথা ফেরাউনের অনিষ্ঠের আশঙ্কা করো, তখন তাকে দড়িয়ায় নিক্ষেপ করো এবং ভয় করো না, দুঃখ করো না, আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে পয়গম্বরগণের একজন করব। মুসা নবীর মা হৃদয়ে খোদাই আদেশ পেয়ে বিস্মিত হলেন এবং এই ভেবে হয়রান হলেন যে কিভাবে নবজাতককে দরিয়ায় ভাসিয়ে দেব। সন্তানের প্রতি স্নেহের দরিয়ার ঢেউ তখন তার মাতৃরূপ সাগরের মাঝেই আছড়ে পড়ছিল। ভেবে আকুল হলেন কি করা যায়। কিন্তু যেহেতু তিনি ছিলেন আল্লাহর অনুগত খোদাভীরু নারী ও মহান আল্লাহর ওয়াদার প্রতি বিশ্বাসী, তাই তিনি আল্লাহর নির্দেশকেই প্রাধান্য দিয়ে একটি সিন্দুক বানিয়ে নবজাতক সন্তানকে তাতে রেখে ভাসিয়ে দিলেন তা দরিয়ায়। ছোট্ট সেই বাক্স যখন ফেরাউনের প্রাসাদের ঘাটের কাছে ভিড়ল, তখন সেটা তার স্ত্রীর চোখে পড়ল। আসিয়া বহুকাল ধরে ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও তার কোনো সন্তান ছিল না। তিনি এই নবজাতক দেখে খুশি হলেন। এর পরের ঘটনা আমরা শুনব খানিক মিউজিক বিরতির পর।
ফেরাউনের প্রাসাদের ঘাটে ভেসে আসা সিন্ধুকে অপরূপ সুন্দর ও লাবণ্যময় শিশুকে দেখে যে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন বন্ধা নারী বিবি আসিয়া, তা পবিত্র কোরআনের সূরা কাসাসের সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এভাবে। ফেরাউনের স্ত্রী বলল, এই শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। প্রকৃতপক্ষে মুসার ভবিষ্যৎ ও ফেরাউনের পরিণাম সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। এভাবে দেখা যায় যে স্থানটি ছিল মুসার জন্য সবচেয়ে বিপজ্জনক, মহান আল্লাহর অপরাজয় ইচ্ছাই সেই ঘর বা স্থানটি হল মুসার জন্য নিরাপদতম আশ্রয়। মহান আল্লাহ বিবি আসিয়ার হৃদয়ে মাতৃত্বের অশেষ স্নেহ জাগিয়ে দেয়। তার বাধার কারণে ফেরাউনের সেনা বা প্রহরীরা মুসাকে হত্যা করতে পারেনি। এভাবেই মহান আল্লাহ তার ক্ষমতার নিদর্শনকে আবারও তুলে ধরেন বিশ্ববাসীর কাছে স্পষ্টভাবে। অর্থাৎ মুসার মা ও বিবি আসিয়া দুজনেরই মাতৃত্বের অনন্য রূপ এভাবেই তুলে ধরলেন মহান আল্লাহ, এবং আল্লাহর ইচ্ছাই যে সবকিছুর উপর বিজয়ী হয় তাও স্পষ্ট করলেন।
শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফুল শীর্ষক আমাদের এ সপ্তাহের আলোচনার সময় ফুরিয়ে এলো। কথা হবে আবারও আগামী আসরে, আশা করছি তখনও আপনাদের সঙ্গ পাব। যারা সঙ্গ দিলেন এতক্ষণ তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সৌভাগ্যের শ্রেণী শীর্ষক ধারাবাহিক আয়োজনের ১২তম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজও আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু অমূল্য বাণী এবং সংক্ষিপ্ত উপদেশ তুলে ধরার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দেবেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন,
নিশ্চয়ই বড় বিপদের জন্য রয়েছে বড় পুরস্কার। তাই যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে বিপদগ্রস্ত করেন। এ অবস্থায় যে ব্যক্তি অন্তর থেকে খুশি থাকে তার জন্য আল্লাহর কাছে রয়েছে সন্তুষ্টি, আর যে রেগে যায় তার জন্য রয়েছে ক্রোধ। তিনি আরও বলেছেন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক বা শিরক করো না, এমনকি যদি আগুনেও পড়ো এবং শাস্তির মুখোমুখি হও, ফলে তোমার অন্তর ইমানে অবিচল হবে। আর তোমার বাবা মায়ের আনুগত্য করো এবং তাদের সঙ্গে সদাচার করো তাদের জীবদ্দশায় এবং মৃত্যুর পর। আর ফরজ নামাজকে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করো না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটি ফরজ নামাজকে ত্যাগ করে সে আল্লাহর আশ্রয় থেকে বিতাড়িত। আর মদ ও অন্য কোনো নেশাদ্রব্য পান করো না, কারণ এ দুটি হল সকল অনিষ্টের চাবিকাঠি।
বনি তামিমের জনৈক ব্যক্তি, যাকে আবু উমাইয়া নামে ডাকা হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, আপনি মানুষকে কিসের দিকে আহ্বান জানান? উত্তরে রাসূলে খোদা বলেন, আমি আল্লাহর দিকে আহ্বান জানাই অন্তর্দৃষ্টিসহ, আমি ও যারা আমাকে অনুসরণ করেছে তারাও। আমি তাঁর দিকেই আহ্বান জানাই যিনি তোমার থেকে ক্ষতিকে দূর করে দেন যখন তা তোমাকে স্পর্শ করে এবং তুমি তাকে ডাকো, আর বিপদগ্রস্ত অবস্থায় তুমি যদি তাকে ডাকো তাহলে তোমাকে সাহায্য করেন, আর নিঃস্ব অবস্থায় তুমি যদি তাঁর কাছে সাহায্য চাও তাহলে তোমাকে অভাবমুক্ত করে দেবেন। এরপর লোকটি বলল, হে মুহাম্মদ, আমাকে উপদেশ দিন। তখন তিনি বললেন, ক্রুদ্ধ হবে না। সে বলল, আরও কিছু বলুন। তিনি বললেন, মানুষের জন্য সেটাই পছন্দ করো যা তোমার নিজের জন্য পছন্দ করো। সে বলল, আরও কিছু বলুন। তিনি বললেন, মানুষকে গালমন্দ করো না, এতে তারা তোমার শত্রুতে পরিণত হবে। সে বলল, আরও কিছু বলুন। তিনি বললেন, উপযুক্ত পাত্রদের উপকার করতে কার্পণ্য করো না।
সেই ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বললেন, আরও কিছু বলুন। তিনি বললেন, মানুষকে ভালোবাসবে তাহলে তারাও তোমাকে ভালোবাসবে, আর তোমার ভাইয়ের সাথে প্রসন্ন মুখে সাক্ষাৎ করো, আর অসদাচরণ করো না তাহলে তা তোমাকে ইহকাল ও পরকাল থেকে বঞ্চিত করবে, আর পায়ের গোছার মাঝখান পর্যন্ত লম্বা জামা পড়বে, আর নিজে জামা ও পায়জামাকে এত দীর্ঘ করো না যে তা মাটিতে ঘেঁষে যায়, কারণ এ কাজ হল অহংকারের পরিচায়ক, আর আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। তিনি আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ ঘৃণা করেন বৃদ্ধ ব্যভিচারীকে, বিত্তমান অত্যাচারীকে, অহংকারী গরিবকে এবং নাছোড় বান্দা ভিক্ষুককে, আর নিষ্ফল করেন প্রচার করে বেড়ানো দানশীলদের পুরস্কারকে, আর ঘৃণা করেন এমন ফুর্তিবাজকে যে বেপরোয়া ও মিথ্যাচারী। তিনি আরও বলেন, যে ব্যক্তি নিজেকে নিঃস্ব হিসেবে প্রকাশ করে সে অভাবগ্রস্ত হয়।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সাথে মানিয়ে চলা ইমানের অর্ধাংশ, আর তাদের সঙ্গে নরম ব্যবহার হল সুখী জীবনের অর্ধাংশ। তিনি বলেন, আল্লাহর প্রতি ইমানের পর সবচেয়ে বড় বুদ্ধিমত্তার কাজ হল মানুষের সাথে মানিয়ে চলা যতক্ষণ না কোনো অধিকার ত্যাগ করা হয়, আর পুরুষের জন্য কল্যাণকর হল তার দাড়ি হালকা রাখা। তিনি বলেন, আমার জন্য মূর্তি পূজা নিষিদ্ধ হওয়ার পর সবচেয়ে কড়াকড়িভাবে যেটা নিষিদ্ধ করা হয়েছে তা হল মানুষের সঙ্গে বিবাদ করা। মহানবী আরও বলেন, যে ব্যক্তি মুসলমানকে ফাঁকি দেয় কিংবা তার ক্ষতি করে অথবা তার বিরুদ্ধে চক্রান্ত করে সে আমাদের দলভুক্ত নয়। মহানবী মসজিদুল খৈফে দাঁড়িয়ে বললেন, আল্লাহ প্রফুল্ল করেন সেই বান্দাকে যে আমার কথা শুনে তা স্মৃতিতে ধরে রাখে এবং যে শোনেনি তার কাছে পৌঁছে দেয়। কত জ্ঞান প্রচারকারীর চেয়ে ওই ব্যক্তি বেশি বুৎপত্তি সম্পন্ন যার কাছে সে জ্ঞানকে পৌঁছায়। কত জ্ঞানের বাহক রয়েছে যে আদৌ জ্ঞানই নয়।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, তিনটি বিষয়ে কোনো মুসলমানের অন্তরে বিদ্বেষ থাকতে পারে না। আল্লাহর জন্যে কাজে একনিষ্ঠতা, মুসলিম নেতৃবৃন্দের জন্যে কল্যাণকামিতা এবং তাদের ঐক্যের অপরিহার্যতা। সব মুমিনি ভাই ভাই, তাদের রক্ত পরস্পর সমান, অন্যদের বিপরীতে তারা সবাই ঐক্যবদ্ধ থাকবে আর তাদের অঙ্গীকার পালনের প্রচেষ্টা চালাবে, এমনকি যদি তাদের নিম্ন শ্রেণীর কোনো লোকও কোনো বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়। তিনি বলেন, আল্লাহ ওই বান্দাকে অনুগ্রহ করেন যে হয় উত্তম কথা বলে এবং লাভবান হয়, অথবা মন্দ থেকে নীরব থাকে ফলে নিরাপদ থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তিনটি জিনিস যার মাঝে থাকে তার ইমানের বৈশিষ্ট্য পূর্ণাঙ্গ হয়, যা সন্তুষ্টি তাকে বাতিল বা মিথ্যার দিকে নেয় না, আর যখন রাগ হয় তখন তার রাগ তাকে সত্য ও ন্যায় থেকে বিচ্যুত করে না, আর যখন ক্ষমতা পায় তখন যা তার প্রাপ্য নয় তার দিকে হাত বাড়ায় না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নামাজের অবস্থায় কোরআন তিলাওয়াত করা নামাজের বাইরে কোরআন তিলাওয়াত করার চেয়ে উত্তম, আল্লাহর জিক্র সাদাকার চেয়ে উত্তম, আর সাদাকা রোজার চেয়ে উত্তম, আর রোজা হলো ভালো কাজ। এরপর বলেন, কাজ ছাড়া কোনো কথা নেই, আর কোনো কথা ও কাজ নেই নিয়ত ছাড়া, আর কোনো কাজ কথা এবং নিয়তি নেই সঠিক পন্থা তথা ধর্মীয় বিধানসম্মত হওয়া ছাড়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ধীরতা আল্লাহ থেকে আর তাড়াহুড়া শয়তান থেকে।
¶¶